الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله نویتو سنت الاعتکاف پیو اسلامی بھائیرا ایبن مدنی چینل درشک شروتا شن نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم پرتی درود شریف پاٹ کرار فضیلت برکات سمپرکے ہمرا جینے نی اللہ پاکر سروشریش نبی رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد فرمان جے بیکتی ای کتھا پچھند کرے আল্লাহ পাকের মহান দরবারে পেশ হওয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হোক, তবে তার উচিত হবে সে যেন আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আসুন আমরা প্রতিটি ভালো কাজের পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করার অভ্যাস তৈরি করি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই, যেমন ইলিম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে আমরা বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট পুঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এমন এক মহান ব্যক্তিত্ব সম্পর্কে বয়ান শোনার ইনশাআল্লাহ সৌভাগ্য অর্জন করব, যার মাধ্যমে ইসলামের সম্মান শান শৌকত অনেক বৃদ্ধি পেয়েছে, যিনি দানশীলতার এক প্রকার সমুদ্র ছিলেন, যার ফয়েজ অনেক যুগ অতিবাহিত হওয়ার পরও আজও বর্তমানে পুরা পৃথিবীতে চলমান, যার নুরানি মাজারে সর্বদা আশেকে রসুল, আশেকে সাহাবা ও আহলে বায়েত এবং আশেকে আউলিয়াদের বীট জমে থাকে, যারা হাজিরি দিয়ে নিজেদের সকল জায়েজ বাসনা পেয়ে থাকে, এ মহান ব্যক্তিত্বকে তার নাম, তার উপাধি এবং তার বংশ কি, আসুন আমরা জেনে নিই। সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে, হযরতে দাতা আলী হাদবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার আলোচনা আমরা শুনব, ওনার উপনাম হলো আবুল হাসান আর নাম হচ্ছে আলী। তিনি গজনির অধিবাসী ছিলেন, জুল্লাব ও হাসবির অর্থাৎ গজনির মহল্লাগুলোর মধ্যে দুইটি মহল্লা এলাকা, প্রথমে তিনি জুল্লাবে অবস্থান করতেন, অতপর তিনি হাসবিরিতে স্থানান্তর হন। অর্থাৎ প্রথমে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি এলাকার মধ্যে ছিলেন, অতপর যেই নামে বর্তমানে দাতাগঞ্জে বখশ আলী হাসবিরি নামে যিনি প্রসিদ্ধ, তিনি দ্বিতীয় এলাকা তথা হাসবিরিতে তিনি কী করেন, তিনি অবস্থান করেন। তার সৌভাগ্যময় জন্ম হয় 400 হিজরিতে, অর্থাৎ এখন থেকে যদি আমরা হিসাব শুরু করি প্রায় কমবেশ আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ বৎসর, অর্থাৎ হাজার বৎসর পূর্বের এই মহান ব্যক্তি যিনি আপনার পুরা পৃথিবীতে দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি নামে যিনি প্রসিদ্ধি লাভ করেছেন, আর যিনার নুরানি মাজার হচ্ছে লাহোর শরীফে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজকে সে মহান ব্যক্তির খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ, যারা আউলিয়া হয়ে থাকেন, যারা বলি হয়ে থাকেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, তাদের এক একটা সাইড, তাদের এক একটা দিক প্রতিটা মানুষের জন্য পথ প্রদর্শক। কিন্তু আমরা আজকে এই মহান আল্লাহর বলি দাতাগঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি গুরুত্বপূর্ণ দিক এবং গুরুত্বপূর্ণ একটি গুণ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মহান আল্লাহর বলিকে দিয়েছেন, সে গুণ সম্পর্কে আমরা আলোচনা শুনব। আর তা হচ্ছে দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমি দিনের প্রতি প্রবল আগ্রহ, যে ইলমের প্রতি, ইলমি দিন হাসিল করা অর্থাৎ ইসলামী জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ওনার আগ্রহ কেমন ছিল, আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ জবাজাল শুনবো। এছাড়াও আল্লাহওয়ালা যারা আলিমে দিন বিশ্ববিখ্যাত ওলামা যারা ছিলেন, তারা এলিমকে কত গুরুত্ব দিয়েছেন, এলিমের গুরুত্ব কি একজন মুসলমানের জন্য, এলিম কত বড় গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জবাজাল আজকের বয়ানে আমরা শুনব, অবশ্যই মনোযোগ সহকারে শুনব, স্মরণ রাখব ইনশাআল্লাহ, অতবার আমল করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে খাজা মস্তান শাহ কলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে সৈয়দনা আলী বিন উসমান হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মাহমুদ গজনবীর প্রতিষ্ঠিত দিনী মাদ্রাসায় অধিকাংশ সময় দেখা যেত। অর্থাৎ এই মহান আল্লাহর বলি তৎকালীন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মাদ্রাসা তিনি তৈরি করেছিলেন, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিষ্ঠিত দিনী মাদ্রাসায় অধিকাংশ সময় তিনি সেখানে যেতেন। সেই সময় তার অর্থাৎ দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স যখন 12-13 হয়, এলমি দিনের প্রতি ওনার এমন প্রবল আগ্রহ, এই ছাত্র দিনের শিক্ষায় এতই ডুবে যেত, সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, কিন্তু কখনো তিনি এলেম হাসিল করার ধ্যান হওয়ার কারণে, ধ্যানে থাকার কারণে তিনি কখনো পানি পর্যন্ত পান করতেন না। অর্থাৎ পানির তৃষ্ণা, পানি পান করতে হবে এই দিকটা পর্যন্ত তিনি আর কখনো স্মরণ থাকতো না, সকাল হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত, তিনি এলমে দিনের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন। সাদা দাড়ির রিদওয়ান নামের একজন বুজুর্গ সেই মাদ্রাসার শিক্ষক অর্থাৎ মোদারিস ছিলেন, যেই মাদ্রাসার মধ্যে দাতা গঞ্জ বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শিক্ষারত অবস্থায় ছিলেন, ওই মাদ্রাসার মধ্যে একজন শিক্ষক মোদারিস ছিলেন এবং তিনি একজন বুজুর্গ আল্লাহর নেককার বান্দা ছিলেন। তিনি নিজের সেই নিচ্ছুপ ইলমে দিনের শিক্ষার্থীকে সম্মানের দৃষ্টিতে দেখতেন। দাতা হুজুরকে ওনার ওস্তাদ, তিনি খুবই সম্মান, ওনার মধ্যে একটি বিশেষ গুণ ছিল, দাতাগঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন স্টুডেন্ট ছিলেন, ছাত্র ছিলেন, ওই সময় ওনার মধ্যে একটা বিশেষ গুণ ছিল, তিনি অধিকাংশ সময় তিনি চুপ থাকতেন। একবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি একজন আশিক রসুল ছিলেন, বাদশাহ ছিলেন কিন্তু তিনি নেককার ছিলেন, সুলতান মাহমুদ গজনবী তিনি যখন ওনার প্রতিষ্ঠিত, ওনার তৈরিকৃত সে মাদ্রাসার মধ্যে তিনি যখন প্রবেশ গমন করলেন, তিনি এই মহান দিনী মাদ্রাসায় যখন আসলেন, অন্যান্য ছাত্রদের বিপরীতে তিনি দাতা গঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে একটু ভিন্নভাবে দেখলেন। অসংখ্য তোলাবা একরাম যারা মাদ্রাসার মধ্যে এলমি দিন শিখার জন্য ওই মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে ছিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি অন্যান্য ছাত্রদেরকে দেখলেন, কিন্তু তাদের মধ্যে দাতা হুজুর, দাতা গঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আলাদাভাবে দেখলেন। কি দেখলেন? যে এই ছোট্ট বয়সে দাতা গঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কাজ অর্থাৎ ইলম শিখার মধ্যে তিনি মগ্ন ছিলেন। তিনি কেমন মগ্ন ছিলেন, তিনার অবস্থা কেমন ছিল শুনুন। বুজুরুক ওস্তাদ ওনাকে ডাকলেন, দেখো আলী কে এসেছে। যেহেতু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহ ছিলেন, অনেক বড় ক্ষমতাশাল ছিলেন, নেককার বান্দা ছিলেন, আশিকে রসুল ছিলেন, তিনি যখন ওই প্রতিষ্ঠানে যখন প্রবেশ করতেন, প্রবেশ করার সাথে সাথে সে ওই প্রতিষ্ঠানে ওই মাদ্রাসার মধ্যে মনে হয় কেউ এসেছে, এদের একটা আওয়াজ সৃষ্টি হতো। কিন্তু উস্তাদ দেখলেন দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার কোনো ধ্যান নেই, মাদ্রাসায় কে এসেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন বাদশাহ মাদ্রাসার মধ্যে প্রবেশ করেছে, তিনি সেদিকে কোনো ধ্যান খেয়াল ওনার ছিল না। ওনার উস্তাদ নিজের থেকে বলতে লাগলো, দেখো আলী কে এসেছে। তখন ছিলই বা কি, একদিকে মাহমুদ গজনবী আর অপরদিকে এই অল্প বয়সের দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি যিনি সত্যপ্রতের প্রতীক। আশ্চর্যের বিষয় হলো যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই অল্প বয়সী এলমে দিনের শিক্ষার্থীর উজ্জ্বলের প্রদীপ প্রতাপ সহ্য করতে পারলেন না। যখন ওস্তাদ যখন ডাকলেন, ডাকার সাথে সাথে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহির যখন দৃষ্টি দাতা হুজুরের চেহারার দিকে যখন পড়ল, তিনি দাতা হুজুরের চেহারার এমন একটা উজ্জ্বল একটা ভাব ছিল, তিনি সাথে সাথে বাদশাহ ওনার দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে নিলেন। এবং ওই মুদাররিসকে ওই দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ তাআলা আলাইহির ওস্তাদ কে উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাহ আল্লাহর শপথ, এই বাচ্চা তো আল্লাহ পাকের সত্যিকার অন্বেষণকারী, ইলমে দ্বীনের এই শিক্ষার্থী, এই মাদ্রাসার সৌন্দর্য। বাদশাহ বলতে লাগলো, এই মুদাররিসকে শিক্ষককে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে শিক্ষক, আপনার এই ছাত্র হচ্ছে আল্লাহ পাকের সত্যিকার অন্বেষণকারী, মহাব্বতকারী, ইলমে দ্বীনের, এবং এই শিক্ষার্থী হলো এই মাদ্রাসার সৌন্দর্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি আউলিয়ে কেরামের মধ্যে এক মহান আল্লাহর বলি ছিলেন এবং বিশ্ব বিখ্যাত ওলামায়ের মধ্যে এক মহান আলিমে দ্বীন, যার ব্যাপারে আমরা শুনলাম যে একজন বাদশাহ তিনি মাদ্রাসার মধ্যে প্রবেশ করলেন, সমস্ত শিক্ষক জমা হয়ে গেল, সমস্ত ছাত্র জমা হয়ে গেল, কিন্তু যিনি পরবর্তীতে বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন হবে, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হবে, ওনার অবস্থা দেখেন। ছোট্ট বয়সে তিনি বাদশার দিকে তাকালেন না, তিনি অবস্থার দিকে তাকালেন না, তিনি কোরআন হাদিসের ইলমের রশ্মির মধ্যে তিনি মগ্ন ছিলেন। এটা পূর্ব থেকে প্রকাশ পেয়েছে, ইনি হবে দাতা হুজুর যিনি কিয়ামত পর্যন্ত সে লাহোরের মধ্যে অবস্থান করে পুরা পৃথিবীর মানুষদেরকে ফয়েজ বরকত বণ্টন করবে। এর প্রমাণ হয়ে গেল 12-13 বছর বয়সে। আসলে বাস্তবিক পক্ষে আমরা যদি একটি বিষয় আমরা লক্ষ্য করি, যে পিপাসা একটা শব্দ, পিপাসা দুই ধরনের হয়ে থাকে। যদি আমরা দেখি, প্রথম নাম্বার পিপাসা যেটাকে বলা হয় পানির পিপাসা, এই পিপাসা পানি দ্বারা নিবারণ হয়, যেটার পানির দ্বারা প্রয়োজন এর পিপাসা হয় পানির মাধ্যমে, কিন্তু ইলমে দ্বীনের পিপাসা কখনো নিবারণ হয় না। পানির যে পিপাসা এটা পানির মাধ্যমে নিবারণ হয়, কিন্তু ইলমের নূর এর একটা পিপাসা তলাবায়ে কেরাম ছাত্রর অন্তরের মধ্যে যখন তৈরি হয়, এটা যতই প্রাণ করতে থাকে, এটা যতই সংগ্রহ করতে থাকে, এটার কিন্তু এর নিবারণ হয় না। কেননা এই পিপাসা ইলমে দ্বীনের ঝর্ণা ধারার সংস্পর্শে এসে দিন দিন আর বাড়তেই থাকে। এই ইলমে দ্বীনের সন্ধানে আমাদের বুজুর্গরা নিজের ঘর বাড়ি, নিজের পূর্বপুরুষের শহরকে বিদায় জানিয়ে দেশ বিদেশে সফর করার মাধ্যমে তারা ইলমে দ্বীন হাসিল করেছে। সহজভাবে নয়, কঠিন সফরের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, শ্রমের মাধ্যমে এই সকল আউলিয়ে কেরাম বুজুর্গানে দিন তারা সেই ইলমের নূরকে তারা হাসিল করেছে। প্রিয় ইসলামী ভাইরা, দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাই তিনার ইলমের আগ্রহ, তিনার ইলম শিকার অবস্থা এমন ছিল যে দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাই ইলমি দিন হাসিল করার জন্য তিনি বিভিন্ন দেশে তিনি সফর করেছেন, এবং ওনার সফর করার উদ্দেশ্য একটাই ছিল, তিনি যেই কোনো দেশে সফর করেছেন সেই দেশে ওলামায়ে দিন এবং মাশায়েখ কেরামের দরবারে তিনি অবস্থান করে সেখানে উপস্থিত হয়ে তিনি ফয়েজ বরকাত এবং ওনার অন্তরের মধ্যে এলিমের যে একটা পিপাসা, ওই পিপাসাকে মিঠানোর জন্য, ওই পিপাসাকে হাসিল করার জন্য দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বিভিন্ন দেশে সফর করেছেন। বিশেষ করে যেই শহরকে ওলামায়ে কেরামের কেন্দ্রভূমি বলা হয়, যেই শহরে অসংখ্য ওলামায়ে হক্কানি, যেই শহরের মধ্যে, যেই শহর ওলামায়ে কেরামের কারণে যেই শহরটা আলোকিত, ওই শহরের নাম হচ্ছে খোরাসান। কিতাবের মধ্যে লেখা হয় দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুধুমাত্র সেই খোরাসানের 300 মাশায়েখের খিদমতে তিনি উপস্থিত হয়েছেন। কয়শা তিনি খোরাসানের মধ্যে গিয়ে, খোরাসান যারা আহলে ইলম, যারা ইলম রাখে, যারা ওলামায়ে কেরাম সম্পর্কে জানে, তারা জানে খোরাসান হচ্ছে এমন একটি শহর যেখানে বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যেখানে অবস্থান করতেন। দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ছিলেন ইলমের আশেক, তিনি ছিলেন ইলমের নূর সংগ্রহের একজন ব্যক্তি ছিলেন। তিনি খোরাসানের মধ্যে সফর করলেন, সফর করে তিনি 300 ওলামা মাশায়েখের সোহবত সংস্পর্শ থেকে তিনি ইলমে দিন হাসিল করে তাদের ইলমে দিন ও হিকমতের পগার সুন্দর বাগান থেকে ফুল কুড়িয়ে নিজের ঝুলিতে তিনি ভরে নিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এখানে হয়তো একটা শহরের নাম এসেছে, যেই শহরে দাতা হুজুর তিনি যেই শহরে উপস্থিত হয়ে 300 ওলামায়ে কেরাম থেকে ইলম হাসিল করেছেন। এছাড়াও দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীর অসংখ্য দেশে অসংখ্য ওলামায়ে কেরাম ফিরানি জানদের কাছে তিনি উপস্থিত হয়ে তিনি সেখানে ইলমে দিন হাসিল করেছেন। ওনার আগ্রহ, ওনার চেষ্টা, ওলামায়ে কেরাম লেখেন যে আউলিয়ে কেরামদের মধ্যে, ওলামায়ে কেরামদের মধ্যে যারা কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, যারা ইলমে দিন হাসিল করেছেন, সফরের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যারা ইলম হাসিল করে বিখ্যাত আলিম হয়েছেন, তাদের মধ্যে একজন হলো দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। কেন ইলম এটা এমন একটা জিনিস, এটা আরামের মধ্যে থেকে পরিশ্রম ব্যতীত খুব সহজভাবে কিন্তু এটা অর্জন করা যায় না। আপনি যত ওলামায়ে কেরামের কথা শুনবেন, গৌসে পাকের জীবনী পড়েন, ইমামে আজমের জীবনী পড়েন, খাজা গরিবে নামাজের জীবনী পড়েন, আপনার পুরা পৃথিবীর যত বিখ্যাত যত ওলামা বলেন, যত ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যত আবদাল বলেন, পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তার জন্য এলেম জ্ঞান হাসিল করা শর্ত আছে। এলেম ছাড়া কেউ ওলি হতে পারে না, এলেম ছাড়া কেউ গৌস হতে পারে না, কুতুব হতে পারে না। পুরা পৃথিবীতে যদি আপনি দেখেন, যারাই আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন, তারা এলেম হাসিল করেছেন, আর এলেম হাসিল করেছেন তারা কষ্ট করে, পরিশ্রম করে। আজকে যদি কোনো তালেবে ইলম, পুরা পৃথিবীর কোনো একজন শিক্ষার্থী যদি বলে আমি কষ্ট ব্যতীত আমি একজন বড় আলিম হব, তাহলে এটা কখনো সম্ভব নয়। এলেম হাসিল করতে হলে আমাকে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং এলেম হাসিল করার ধ্যানের মধ্যে আমাকে আপনার ধ্যানকে কী করতে হবে, রুজু করতে হবে। এমনভাবে আপনি রুজু করবেন, এলেম সংগ্রহের মধ্যে আপনি এমনভাবে ধ্যানের মধ্যে মগ্ন হয়ে যাবেন, আপনার ডানে কী হচ্ছে, বামে কী হচ্ছে, সামনে কী হচ্ছে, পিছনে কী হচ্ছে আপনি টেরও পাবেন না। আমরা যদি কিতাব পর্যালোচনা করে দেখি, অসংখ্য ওলামায়ে কেরাম যারা পৃথিবীর মধ্যে বড় থেকে বড় ওলামা হয়েছেন, তাদের আপনি জীবনী দেখেন, তাদের জীবনের মধ্যে পাবে, তারা এলেম শিখার মধ্যে, এলেম সংগ্রহের মধ্যে তারা এমনভাবে মগ্ন হয়েছেন তারা তাদের আশেপাশের কোনো খবর পর্যন্ত তারা রাখতে পারেন নাই। ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফের যিনি প্রণেতা, যিনি মুসলিম শরীফ যিনি রচনা করেছেন, ওনার ব্যাপারে আসে। ইমাম মুসলিম বিন হাজ্জাজ কুশায়রি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার তিনি একটি হাদিস সংগ্রহ করবেন, এই হাদিস সংগ্রহ করার মধ্যে তিনি ব্যস্ত হয়ে গেলেন, ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তিনি কিতাব থেকে হাদিস সংগ্রহ করতে গেলে যে হাদিসটা ওনার প্রয়োজন ওই হাদিস সংগ্রহ করার মধ্যে তিনি এমনভাবে তিনি মগ্ন হয়ে গেলেন, অন্যদিকে কেউ ওনার হাতের মধ্যে একটি খেজুরের ঝুটি, যেই পাত্রের মধ্যে অসংখ্য খেজুর রাখা হলো, তিনি একদিকে কিতাব দেখতে লাগলেন, একদিকে হাদিস খুঁজতে লাগলেন, অন্যদিকে আরেকটা হাত দিয়ে তিনি খেজুর খেতে লাগলেন। কতগুলো খেজুর খেলেন ওই দিকে কোনো ধ্যান নেই, কেন তিনি তো হাদিস সংগ্রহের মধ্যে ব্যস্ত ছিলেন, কিতাবের মধ্যে লেখা হয়। এই হাদিস খুঁজতে খুঁজতে ওনার ওই ভাণ্ডের মধ্যে, ওই ঝুটির মধ্যে যত খেজুর ছিল সব খেজুরগুলো তিনি খেয়ে ফেললেন। অধিক পরিমাণে খেজুর খাওয়ার কারণে ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফের প্রণেতা, যিনি মুসলিম শরীফ রচনা করেছেন, তিনি ওই অধিক খেজুর খাওয়ার কারণে তিনি ইন্তেকাল করলেন। ওলামা ইকরাম বলেন তিনি এমনভাবে মগ্ন হলেন, এমন এলেমের মধ্যে, হাদিস সংগ্রহের মধ্যে, হাদিস তালাশ করার মধ্যে তিনি এমন মগ্ন হয়ে গেলেন, ওনার পাশে পাত্রের মধ্যে কতগুলো খেজুর ছিল, 2, 4, 5, 10, 20 খেজুর খেলে কেউ মারা যাবে না। এরপরে আমরা যদি দেখি কিতাবের মধ্যে রয়েছে হযরতে দাহাক বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি মহান এক আলিমে দিন ছিলেন, অনেক বড় তৎকালীন অনেক বড় আলিমে দিন ছিলেন, অনেক বড় আলিমে দিন ছিলেন। ওনার নামের একটা উপাধি ছিল নাবিল। এর উপাধি হওয়ার কারণ কি, এর মধ্যে রহস্য কি শুনেন। একদিন আপনার ইমাম ইবনে জুরায়জ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরসের মজলিসে, অর্থাৎ ইমাম ইবনে জুরায়জ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার আপনার ইলমে দ্বীনের মজলিসের মধ্যে তিনি ছাত্রদেরকে যেখানে লেখাপড়ার তালিম দিতেন, দরসের শিক্ষা দিতেন, সেখানে ছিলেন হযরতে দাহাক বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। হঠাৎ করে ওই মাদ্রাসার মধ্যে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, ওই ইলমে দ্বীনের মজলিসের মধ্যে, ওই ইলমে দ্বীনের মজলিসের পাশের একটি স্থানের মধ্যে একটা হাতি প্রবেশ করলো। যখন হাতি প্রবেশ করলো, সকল ছাত্ররা সেই দরসের বৈঠক থেকে, ইলমে দ্বীনের সেই অবস্থান থেকে, সেই মাদ্রাসার ক্লাস থেকে সকল ছাত্ররা হাতি দেখার জন্য চলে গেল। যখন হাতি দেখার জন্য চলে গেল, তখন ওনার ওস্তাদ হযরতে দাহাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি তখন তালেবে ইলম ছিলেন, মাদ্রাসার ছাত্র ছিলেন, ওনাকে ওনার ওস্তাদ হযরতে সৈয়দনা ইমাম ইবনে জুরায়জ রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, দাহাক তুমি হাতি দেখার জন্য কেন যাওনি, তোমার সমস্ত সহপাঠীরা তারা হাতি দেখার জন্য চলে গিয়েছে, হে দাহাক তুমি হাতি দেখার জন্য কেন যাওনি। সে আরজ করতে লাগলো, ইয়া সাইয়েদি, ওনার ওস্তাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার সংস্পর্শ থেকে হাতি আমার কাছে বড় নয়। এই উত্তর শুনে ইমাম ইবনে জুরাইজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, কি বললেন, তিনি বলতে লাগলেন, তুমি অনেক বড় মর্যাদাবান। মানে ওনার নামের একটা উপাধি কি ছিল, নাবিল, অর্থাৎ মর্যাদাবান। এই লকবটা ওনার ওস্তাদ ওনাকে দেওয়ার জন্য বাধ্য হলেন, তিনি তালেবে ইলম ছিলেন, মাদ্রাসার পাশে হাতি আসলো, কিন্তু ইলমের মহাব্বত, ইলমের ভালোবাসা, ইলম অর্জন করার যেই মন মানসিকতা এমন প্রবল ওনার মাঝে কাজ করেছে, তিনি হাতি দেখার কথা বলে গেলেন, মাদ্রাসার ছাত্ররা হাতি দেখার জন্য চলে গেল তাও বলে গেলেন। তিনি সম্মান দিয়েছেন ইলমকে, তিনি সম্মান দিয়েছেন ওস্তাদকে। দেখেন বাস্তবিক পক্ষে আমরা যদি দেখি, যারা বড় ওলামা হয়, যারা বড় আলিম হয়, তাদের ছাত্র জীবনের হিস্টোরি দেখবেন, তারা ইলিমের প্রতি তাদের মহাব্বত ছিল, ইলিমের প্রতি তাদের ভালোবাসা ছিল। আর আমরা দুইজন বুজুর্গ, ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শুনলাম, তিনি এলিম সংগ্রহের মধ্যে, এমন ধ্যানের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, তিনি সকল খেজুরগুলো খেয়ে ফেললেন, কিন্তু ওনার ধ্যানের মধ্যে ছিল না। হযরতে দাহ্হাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইলমে দ্বীনকে গুরুত্ব দিয়ে তিনি হাতি দেখা পর্যন্ত তিনি কি করলেন, ত্যাগ করলেন। বাস্তবিক পক্ষে ইলমে দ্বীন খুবই গুরুত্বপূর্ণ, ইলমে দ্বীন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইলমে দ্বীন এটা এমন একটা জিনিস যেটা আমাকে আপনাকে একজন মানুষকে সম্মানিত করার জন্য, একজন মানুষকে দুনিয়া আখেরাতে যদি কোনো ব্যক্তি সম্মানিত হতে চায় তাহলে তার মধ্যে যে জিনিসটা থাকার প্রয়োজন সেটা হচ্ছে ইলমে দ্বীন। সেটা কি? ইলমে দ্বীন এটা এমন একটি আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমের ব্যাপারে যারা ইলম হাসিল করে, ইলম অর্জন করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয় যতক্ষণ পর্যন্ত ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকে। যতক্ষণ পর্যন্ত সে ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, ইলমে দ্বীন অর্জনকারীদের সুস্বাগতম, ইলমে দ্বীনের শিক্ষার্থীদেরকে ফেরেশতারা ঘিরে রাখে এবং নিজেদের পাখা দ্বারা তাদেরকে ছায়া প্রদান করে। অতঃপর সে ইলমে দ্বীনের শিক্ষার্থীকে ইলমে দ্বীন অর্জনের কারণে ভালোবেসে সারিবদ্ধভাবে দুনিয়ার আসমান পর্যন্ত, অর্থাৎ সে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা তাকে কি করে গেরাও দিয়ে রাখে। ইলমে দ্বীনের শিক্ষার্থীকে কত বড় সম্মান, কত বড় ইজ্জত, কাদের জন্য? যারা ইলম হাসিল করে, যারা ইলমে দ্বীন হাসিল করে, যারা কোরআনের ইলম হাসিল করে, যারা হাদিসের ইলম হাসিল করে, যারা আলিম হওয়ার জন্য নিজের ঘর, নিজের ব্যবসা, নিজের কর্ম, নিজের মা বাবা পরিবার পরিজনের মহাব্বতকে ত্যাগ করে যারা আলিম হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায় তাদের মর্যাদা কেমন? শুনুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাদেরকে উঠাবে, অতঃপর ওলামাদেরকে আলাদা করে দেবে, ইরশাদ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামা যারা তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আলাদা করে বলবে, হে ওলামাদের দল আমি তোমাদের সম্পর্কে জানি, এজন্য তো তোমাদেরকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি এবং তোমাদের এই জন্য ইলম দিয়েছি তোমাদেরকে আযাবে লিপ্ত করব না, সুতরাং এখন যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তো ওলামা যারা হবে, আলিম যারা হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আলাদা করবে। কত বড় মর্যাদা! এখানে বলা হয় নাই যারা ডাক্তার হবে তাদেরকে আলাদা করবে, ইঞ্জিনিয়ার হবে তাদেরকে আলাদা করবে, পিএইচডি ডক্টরেট ধারী যারা তাদেরকে আলাদা করবে, এদের কোনো আলোচনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে এটাই ইরশাদ করলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানের সাথে একমাত্র আলাদা করবে তাদেরকে যারা ওলামা। তো ওলামা কখন হয়? কষ্ট পরিশ্রমের মাধ্যমে, যখন একজন শিক্ষার্থী তালেবে ইলম যখন সে ইলম হাসিল করে, ইলম হাসিল করার পরে তখন তাকে বলা হয় ওলামা, তাকে বলা হয় আলিম, তাকে বলা হয় আল্লামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল ইলমের নূর যাদেরকে দিয়েছেন তারা অবশ্যই তারা দুনিয়াতেও সম্মানিত, তারা আখেরাতে সম্মানিত, তাদের জান্নাতের মধ্যে মর্যাদা সাধারণ জান্নাতীদের চাইতে ওলামা ইকরামের মর্যাদা বেশি। কতটুকু বেশি এটা তো আমাদেরকে জানা দরকার, ঠিক কি না? এ হাদিসে মোবারকাত, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কান দিয়ে আমরা শুনি, এ হাদিসে মোবারকা শোনার পরে হয়তো এলিম শিখার, আলিম হওয়ার একটা আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, জান্নাতের মধ্যে সাধারণ জান্নাতি এবং ওলামা যারা তাদের মধ্যে সম্মানের স্তরের ভাগ থাকবে, অর্থাৎ সাধারণ জান্নাতি এবং জান্নাতিদের মধ্যে যারা ওলামা হবে তাদের মধ্যে পার্থক্য থাকবে 700 মর্যাদার ব্যবধান থাকবে। কত মর্যাদা! আজকে আমরা হক্কানি ওলামা যারা তাদেরকে সম্মান করি না, ইজ্জত করি না, তাদেরকে তাজিম করি না, যে ওলামা নবী পাককে ভালোবাসে, যে ওলামা সাহাবাকে ভালোবাসে, আউলিয়াকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, ওই ওলামা একরামের মর্যাদা জান্নাতের মধ্যে সাধারণ মানুষ জান্নাতি যারা তাদের চেয়েও 700 গুণ মর্যাদা আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দান করবে। দুনিয়াতে ওই সকল ওলামাকে মহাব্বত করা দরকার আছে কিনা? কারা কারা করব, তাদেরকে মহাব্বত করব, খেদমত করব, ভালোবাসব, এটাও আমাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে কাজে আসবে। যারা দুনিয়া আখেরাতে সম্মান, যাদের হাতে ইজ্জত সম্মান, কিন্তু তারা কিন্তু এই ইজ্জত সম্মান তারা সহজে লাভ করে নাই। আলিম হওয়ার জন্য তারা কষ্ট করেছে, তারা ঘর ছেড়েছে, গ্রাম ছেড়েছে, শহর ছেড়েছে, নিজের মাতৃভূমিকে ছেড়ে তারা অন্য দেশে সফর করে তারা এলেম হাসিল করেছে। যেটা আমরা শুনলাম আমাদের দাতা গঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তালাগলেই নিজের জন্ম মাতৃভূমিকে তিনি ত্যাগ করে, যখন ত্যাগ করলেন সম্পদের মায়া ত্যাগ করলেন, মায়ের মায়া ত্যাগ করলেন, বাবার মায়া ত্যাগ করলেন, দেশের মায়াকে যখন ত্যাগ করলেন তখন তিনি আর সাধারণ হন নাই, তিনি বিশ্ববিখ্যাত ওলামাদের মধ্যে তিনি একজন হয়ে গেলেন। তাহলে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ করতে হবে। যদি আমরা ত্যাগ করতে পারি, ত্যাগ দিতে পারি, তাহলে আমার আপনার জন্য এলমে দিন হাসিল করা সম্ভব। এলমে দিন সম্পর্কে, এলিমের সম্পর্কে মুফতি আমজাদ আলী আদমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, এলমে দিনের উপকারিতা ও পরিণাম বর্ণনা করতে গিয়ে বলেন, এলিম এমন কোনো জিনিস নয় যার ফজিলত এবং গুণাবলী বর্ণনা করার প্রয়োজন হবে। পুরা দুনিয়ায় জানে এলিম অনেক উত্তম একটি জিনিস, এটি অর্জন করা খুবই জরুরি, এটি সেই জিনিস যা অর্জনে মানুষের জীবন সফল এবং আনন্দময় হয়, আর এর দ্বারা দুনিয়া এবং আখেরা সুন্দর হয়। মনে রাখবেন, এলিম দ্বারা সেই উদ্দেশ্য যা কোরআন এবং হাদিসের এলিম। এখানে যে এলিমের কথা বলা হয়েছে, যে জ্ঞানের কথা বলা হয়েছে, সেই জ্ঞান হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞানের কথা বলা হয়েছে। কেননা এটি সেই এলিম যা দুনিয়া এবং আখেরাতকে সজ্জিত করে দেয়। এলিম মুক্তির উপায়, আর কোরআন এবং হাদিসের বর্ণনা এসেছে, এটি শিক্ষা অর্জনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেহেতু এলিম অর্জন করা খুবই প্রয়োজন, খুবই দরকার, আপনি দেখবেন কোরআনুল করিমের মধ্যে দেখেন, হাদিসে পাকের মধ্যে দেখেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা যেখানে বারবার বলা হয়েছে এলিম হাসিল করার জন্য। কেন আপনি, আমি আপনি যদি এলিম হাসিল না করি, একজন মুসলমান হিসাবে, একজন মুসলমানের জন্য ধর্মীয় যত কাজ বলে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, বিবাহ বলেন, আপনার আমার আপনার ছেলে সন্তানের লালন পালন বলেন, বিজনেস বলেন, একজন মুসলমান সে এলেম ব্যতীত তার কোনো গতি নাই। এলেম যদি কোনো মুসলমান যদি হাসিল না করে, তাহলে সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখেরাতেও সে ধ্বংস হয়ে যাবে। তাহলে এলমে দিন যারা হাসিল করে তাদের মর্যাদা কেমন? তাদেরকে তাদের মর্যাদার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এলিম আম্বিয়ে কেরামের উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া সম্পদ। এলিম আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম, এলিম হেদায়তের উৎস, এলিম গুনাহ থেকে বাঁচার মাধ্যম, এলিম খোদা ভীতি জাগ্রত করার মহান প্রন্তা, এলিম দুনিয়া আখিরাতের সম্মান পাওয়ার মাধ্যম, এলিম মৃত অন্তরের প্রাণ, এলিম ইমান হেফাজতের মাধ্যম, এলিম আল্লাহ পাকের সৃষ্টির ভালোবাসা পাওয়ার মাধ্যম, মোট কথা এলিম অসংখ্য গুণাবলীর সমষ্টি। এতে দুনিয়া আছে এবং আখেরাতও আছে, এতে আরামও আছে, প্রশান্তিও আছে, এতে স্বাদও আছে, আনন্দও আছে। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে এলমে দিন অর্জনে জন্য চেষ্টা করা, আখেরাতের মুক্তির পথ তৈরি করা। হাই যদি আমাদের এলমে দিন অর্জন করার উৎসাহ নসিব হতো। আজকে আমাদের সবচাইতে বড় দুঃখের বিষয় হলো, আমরা বয়ান শুনি, আলোচনা শুনি, কিন্তু এলিম হাসিল করার উৎসাহ, উদ্দীপনা, সেই মন মানসিকতা আমাদের মধ্যে কাজ করে না। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে বিশেষ করে মা বাবাকে বিশেষ করে তাগিদ দেওয়া হয়েছে, সন্তান তার মা বাবার সকল কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাদের ইবাদত দোয়া ইত্যাদি মুখাস্থ করে তাদের অনুসরণ করার চেষ্টা করে। পিতার উচিত উত্তম চরিত্রের অধিকারী হওয়া, কেননা সন্তান পিতার অনুসরণ করে। সন্তানের প্রথম মাদ্রাসা হচ্ছে তার ঘর। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন একজন সন্তানের প্রথম তার একাডেমি, তার প্রথম মাদ্রাসা হচ্ছে তার ঘর, এবং প্রথম দিনই শিক্ষক হচ্ছে তার পিতা মাতা। খুব লক্ষণীয়, প্রথমে বললেন তার প্রথম মাদ্রাসা হচ্ছে তার ঘর, দ্বিতীয়তে বলেন তার দিনই প্রথম শিক্ষক হচ্ছে তার পিতা এবং তার মাতা। অপর এক জায়গায় মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন সন্তানের একটু বুদ্ধি হলে সে তার মা বাবা ও তার সাথীদের দেখে তাদের মতো হয়ে যায়। মা বাবা সন্তানের প্রথম শিক্ষক, তাদের সংস্পর্শ সন্তানের শিক্ষার জন্য নকশাস্বরূপ। এজন্য আবশ্যক যে নিজের কন্যা সন্তানের জন্য নেককার স্বামী ও নেককার ছেলের জন্য দিনদার স্ত্রী তালাশ করা। কেন? যখন মা বাবা যখন নেককার হবে তখন তার সন্তানও দিনদার এবং নেককার হবে। মা বাবা যেটা স্বপ্ন দেখে তার সন্তানেরও সেটাও কী করে, স্বপ্ন দেখে সে চিন্তা করে আমার বাবা অমুক, আমি হব অমুক। যদি মা বাবা যদি নেককার হয় তো সন্তান নেককার হয়, মা বাবা যদি অনেক সময় হাফেজ হয় তাদের সন্তান অধিকাংশ সময় হাফেজ হয়, ঠিক কিনা? মা বাবা যদি আলিম হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের সন্তানও আলিমে দীন হয়। তো আমাদেরকে, আমরা যদি দেখি যে যে মহান ব্যক্তির আলোচনা আমরা আজকে শুনলাম, যিনি পুরা পৃথিবীর মানুষকে আজকে ফায়েজ বারাকাত দ্বারা ধন্য করে যাচ্ছে, দাতা গঞ্জে বখশ আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এত বড় আলিমে দীন হলেন, তিনি মুত্তাকি হলেন, তিনি ফরেজগার হলেন, তিনি আল্লাহর ওলি হলেন। এর মধ্যে একটা বিষয় লক্ষণীয়, তিনি যে ঘর থেকে তিনি বড় হয়েছেন, ওনার শ্রদ্ধেয় আব্বা ছিলেন, ওনার আম্মা যারা ছিলেন তারা কেমন ছিলেন তাদের ব্যাপারে আসুন আমরা শুনি। মা বাবা যদি নেককার হয় সন্তান হয় গাউসে পাক, মা বাবা যদি নেককার হয় সন্তান হয় খাজা গরিবে নওয়াজ, মা বাবা যদি নেককার হয় সন্তান হয় শাহজালাল, মা বাবা যদি নেককার হয় সন্তান হয় দাতা গঞ্জে বখশ আলী হাসবিরি। ওনার মা বাবা সম্পর্কে আসুন আমরা জানি। দাতা গঞ্জে বখশ আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি পিতা সৈয়দুনা উসমান বিন আব্দুর রহমান আপন যুগের অনেক বড় আলিম ছিলেন। দেখেন, যিনি যে আলিমের ঘটনা আমরা শুনে যাচ্ছি, ওনার বাবাও কি ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, আবিদ, এবং তিনি অনেক বড় একজন ধর্মনুরাগী, অর্থাৎ যিনি ধর্মের চর্চা করতেন এমন একজন ব্যক্তি ছিলেন। সালতানাতে গজনবীর যুগে দুনিয়ার আনাসে কানাসের ওলামায়ে কেরাম মাশায়েখে ইজাম কবিগণ সুফিগণ ওই গজনবীতে জমা হতেন, এই কারণে গজনি জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বলা হতো। ওই এলাকাকে দূর দূর থেকে যারা ওলামা ছিলেন, যারা গবেষক ছিলেন, যারা ইসলামকে নিয়ে যারা গবেষণা করতেন তারা সেখানে জমা হতেন। এজন্য ওলামা একরাম শেখ গজনি যেখানে দাতা হুজুর বড় হয়েছে ওই জায়গাকে বলা হতো জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বলা হতো। আল্লাহু আকবার, যদি দেখা যায় ওনার আম্মা জান হুসাইনি সৈয়দ বংশের সাথে ওনার সম্পর্ক, তিনি সাধারণ ছিলেন না, ওনার আম্মা ছিলেন আবিদা এবং ধর্মনিষ্ঠা একজন নেককার মহিলা ছিলেন। একদিকে তিনি নবী পাকের আওলাদ ছিলেন, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি আলে রসুলের একজন ছিলেন, দাতা হুজুরের আম্মা জান, এবং তিনি একজন নেককার ফরহেজগার মহিলা ছিলেন যার মুখ থেকে সব সময় আল্লাহ পাকের জিকির জারি থাকত। আচ্ছা, মার মুখে যদি জিকির জারি হয়ে যায়, মায়ের মুখে যখন জিকির জারি হয়ে যায় তখন তার সন্তান দুনিয়াতে এসে মাদ্রাসাতে গিয়ে প্রথম দিনে কোরআনুল করিমের 18 পারা শুনিয়ে দেয়, ঠিক কিনা? মা কার কারণে? মায়ের কারণে। দেখেন, মা এটা এমন একটা বিষয়, মা যদি নেককার হয়, নামাজি হয়, তাকওয়াবান হয়, আবেদা হয়, জাহেদা হয়, যদি আল্লাহ তার রসুলের একনিষ্ঠ যদি আপনার বান্দি হয়, উন্মতি হয়ে থাকে নবী পাকের, আপনি দেখবেন তার গড় থেকে এমন এমন ফুল ওই গড় থেকে ফুটে উঠবে, যেই ফুলের গন্ধ শুধু ওই শহর নয়, ওই দেশ নয়, পুরা পৃথিবীর মানুষ ওই ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করে। বাগদাদের জমিনের মধ্যে গৌসে পাকের মতো ফুল যখন ফুটলো, ওই ফুল কি শুধু বাগদাদকে শুধু ঘ্রাণ দিচ্ছে না, পুরা পৃথিবীকে দিচ্ছে। তাহলে মা, অনেক মা এমন হয়ে থাকে যাদের সন্তান তাদের থেকে এমন ফুল দুনিয়ার মধ্যে এসে থাকে, মা বাবার বদলতে ওই সন্তান পুরা পৃথিবীতে দীন ইসলামের খেদমত করে থাকে। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাদের পরিবারের মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, উনি ছিলেন ওনার মামা। ওনার মামাজানের লকব ছিল তাজুল আউলিয়া। উনি ওনার মামাজানেরও সোহবত পেয়েছেন, বাবার সোহবত পেয়েছেন, বাবা হচ্ছে নেককার, মার সোহবত পেয়েছেন, মাও নেককার, মামার সোহবত পেয়েছেন, মামাও নেককার। এখন যদি কোনো সন্তান, তার মা যদি বেনামাজি হয়, তার বাবা যদি বেনামাজি হয়, তার মামা যদি বেনামাজি হয়, তার চাচারা যদি বেনামাজি হয়, তো বলেন ওই সন্তানের অবস্থা কী হবে? তাহলে যদি আমরা চাই কোন একটা পরিবারের মধ্যে, কোন একটা ফ্যামিলির মধ্যে একটা সন্তান তার নেককার হওয়ার পিছনে তার মা, তার বাবা, তার ভাই, তার মামা, তার চাচা, তারা যদি ইসলামী মাইন্ডের হয়, তারা যদি নেককার হয়, দেখা যাচ্ছে ওই পরিবারের সন্তান যারা তারাও হাফেজ হয়, তারাও আলিম হয়, তারাও মুবল্লিগ হয়, তারাও আল্লাহ এবং তার রসুলের প্রেমিক হয়ে থাকে। তাহলে আমরা আমাদের পরিবারকে আমরা সুন্দর করব, আমাদের সন্তানদেরকে আমরা নেককার বানানোর জন্য, তাদেরকে ইলমে দিন শিখানোর জন্য, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার তালিম শিক্ষা যদি আমরা দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিই, আমরা দুনিয়াতেও সম্মান পাব। যাদের সন্তান হাফেজে কোরআন হবে, আলিমে দিন হবে, তাদের মা বাবাকে দুনিয়াতে সম্মান পাবে না? শুধু দুনিয়াতে তারা লাভবান নয়, মৃত্যুর পরেও ওই আলিমে দিনের মা বাবা তারাও সন্তানকে দুনিয়াতে রেখে, তার আলিম সন্তানকে দুনিয়াতে রেখে যখন বিদায় নিবে, তার বরকত তারা পাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। কয়টি আমল? তিনটি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। নাম্বার এক, সাদেকায়ে জাহারিয়া। সাদেকায়ে জাহারিয়া মানে এমন কোনো দিনী কাজ, দিনী প্রতিষ্ঠান, দিনী আপনার খিদমত দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। নাম্বার দুই, ওই ইলম যা দ্বারা লোকেরা উপকৃত হয়, অর্থাৎ আলিম তৈরি করে যাওয়া, হাফিজ তৈরি করে যাওয়া, মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান কায়েম করে যাওয়া। নাম্বার তিন, নেককার সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করবে। তাহলে আমরা কি চাই না আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করুক? আমরা চাই কিনা? তাহলে আমরা দেখব, আমরা দেখে থাকি, আপনি দেখবেন আজকে পুরা পৃথিবীতে আপনি দেখবেন ওই সকল মা বাবার জন্য তাদের সন্তান দোয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাগফিরাত কামনা করে, যাদের সন্তান মসজিদের ইমাম হয়, যাদের সন্তান মাদ্রাসার শিক্ষক হয়, যাদের সন্তান মুবাল্লিগ ইসলাম হয়, তাদের সন্তান মা বাবার জন্য দোয়া করে। কিন্তু আপনি দেখবেন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, লয়ার বলেন, এদের মধ্যে খুবই কম, যদিও থেকে থাকে খুবই কম আপনি পাবেন ওই সন্তান মা বাবার জন্য কান্না করে ফরিয়াদ করে। তার কান্না করার টাইম কোথায়? আল্লাহর কাছে ফরিয়াদ করার টাইম কোথায়? সে তো টাকা কামাই করারও টাইম পাচ্ছে না, সে টাকা কামানোর মধ্যে এমনভাবে সে বিভোর হয়ে গিয়েছে। কেন? যারা দুনিয়াতে বড় বড় ডিগ্রি অর্জন করে, যারা লেখাপড়া করে, যারা বড় ব্যবসায়ী হয়, তারা ঠিকমতো তাদের মা বাবাকে দুনিয়ায় তো তারা টাইম দিতে পারে না, অফিস থেকে আসে মা বাবাকে টাইম দিতে পারে না, ব্যবসার মধ্যে ব্যস্ত হয়ে যায়, মেডিকেলের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এই সন্তান দুনিয়া তো মা বাবার জন্য লানত, মৃত্যুর পরও মা বাবার জন্য লানত। কিন্তু যার সন্তান হাফেজ কোরআন, আলিমে দিন, ওই সন্তান মসজিদের মধ্যে ইমামতি করে প্রতিদিন মা বাবার জন্য দোয়া করে, দুনিয়াতেও মা বাবা সন্তানের দোয়া পায়, মৃত্যুর পরেও ওই সন্তান মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হয়ে যায়। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আলেমে দিন বানাবো ইনশাআল্লাহ, আমরাও এলমে দিন হাসিল করব ইনশাআল্লাহ। এলেম হাসিল করার জন্য, আলিম হওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন নাই। আপনি এখনই দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাতে আপনি ভর্তি হয়ে যান। যদি আপনি সরাসরি আসতে না পারেন, দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনাতে আলিম হওয়ার জন্য যে কোনো বয়সের জন্য অনুমতি আছে, আপনি অনলাইন ভর্তি হয়ে আপনার ব্যবসা, আপনার লেখাপড়া, আপনার ব্যস্ততার পাশাপাশি প্রতিদিন এক ঘন্টা ক্লাস করে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে পাঁচ বছর চার বছর লেখাপড়া করে আপনি ওই এলেমগুলো আপনি হাসিল করতে পারেন, যে এলেম হাসিল করে একজন মানুষ সে তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। তা আমরা এলমে দিন হাসিল করবো ইনশাআল্লাহ, না নিচের দিকে থেকে যাব না, এলমে দিন আমরা হাসিল করব। যদি আমরা এলমে দিন হাসিল করতে পারি, মা বাবা যদি এলেমদার হয়, তার সন্তান কখনো দোকাবাজ হবে না, চাঁদাবাজ হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, এ ধরনের কার্যকলাপের মধ্যে লিপ্ত হবে না। কেন? মা এবং বাবা তার সন্তানকে ছোট থেকে আদব শিক্ষা দিবে, এতরাম শিক্ষা দিবে, মানুষকে ভালোবাসার শিক্ষা দিবে। এই যখন শিক্ষা যখন ওই সন্তান যখন মা বাবা থেকে পাবে, তাহলে ওই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, পথহার হবে না, বিশ্ববিখ্যাত ক্রিমিনাল হবে না, বিশ্ববিখ্যাত চাঁদাবাজ হবে না। কিন্তু আজকে যদি আমরা দেখি, যাদের রিপোর্ট পাওয়া যায়, যারা সমাজের মধ্যে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত, যেই সন্তানেরা দুই নম্বর কাজের মধ্যে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, আপনি দেখবেন এর মধ্যে ওই সন্তানেরা যদি মানুষকে বলে না, তাদের অন্তর বলে আমার জন্য আমার মা বাবা দায়ী, ঠিক কি না? এ ধরনের একটি ঘটনা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাবের নাম হলো তরবিয়তে আওলাদ, এর ১৭ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, একবার এক অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া হলো। এক অপরাধীকে যখন ফাঁসির সাজা দেওয়া হলো, যখন তাকে তার শেষ ইচ্ছা কি, ওই শেষ ইচ্ছার কথা যখন তাকে বলল, তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো, ওই আদালতে যখন বলা হলো, যেখানে ফাঁসির কাঠঘোড়ার মধ্যে তাকে দাঁড় করানো হলো, তখন শেষ ইচ্ছা হলো আমাকে আমার মায়ের সামনে নিয়ে আসেন, আমাকে আমার মায়ের সামনে নিয়ে আসেন। যখন ওই সন্তানকে তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য যখন তার মাকে ওই সন্তানের সামনে হাজির করা হলো, ওই সন্তান, ওই দুর্ভাগা সন্তান তার মায়ের কান ধরে এক জোরে টান দিল। যখন টান দিল, মাকে আঘাত করলো, আঘাত যখন করলো, উপস্থিত সবাই ওই সন্তানকে ধিক্কার জানালো, তুমি এইমাত্র দুনিয়ায় থেকে চলে যাবে, তোমার পাশি হয়ে যাবে, আর তুমি তোমার মায়ের সাথে এ ধরনের দুর্ব্যবহার করলে, এর কারণ কি? সন্তান জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, আমাকে পাশির এই কাঠ পর্যন্ত আনার পিছনে যিনি ভূমিকা রেখেছে তিনি হচ্ছে আমার এই মা, যার ওই মায়ের কারণে আজকে আমাকে ফাঁসির কাঠঘোড়ার মধ্যে, আমাকে এই অমঙ্গলজনক এই জায়গার মধ্যে আমাকে আসতে হলো। সে বলতে লাগলো, যখন আমি বাল্যকালে ছিলাম, আমার যখন বয়স কম ছিল, আমি কিছু টাকা কোনো একজন ব্যক্তি থেকে কিছু টাকা চুরি করে আমি যখন নিয়ে আসলাম, আমার মা তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আমাকে ধমক দেওয়া, আমাকে শাসন করা, সে আমাকে সেই ধমক না দিয়ে, শাসন না করিয়ে এই মা সে আমাকে এই কাজের জন্য আমাকে উৎসাহ দিল, আমাকে বাহাবা দিল, তার এই উৎসাহ, তার বাহাবা আমাকে সে ছোট্ট চুরি থেকে, আমাকে বড় থেকে বড় ক্রিমিনালি, বড় থেকে বড় ডাকাতি পর্যন্ত আমাকে আজকে পৌঁছিয়ে দিল। দেখেন, মা এবং বাবা তার সন্তানকে যদি চায় তাকে ভালো শিক্ষা দিতে পারে, মা বাবা যদি চায় তার সন্তানের আখলাককে, তার চরিত্রকে নিজের হাত দিয়ে নষ্ট করে তাকে ধ্বংস করতে পারে, ঠিক কিনা? কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, পৃথিবীর মধ্যে এমনও কিছু মা যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, তাদের শিক্ষা, তাদের প্রশিক্ষণ এমন, তাদের তরবিয়ত এমন হয়েছে, তাদের সন্তান পুরা পৃথিবীতে তার নাম, তার প্রশংসা। আর যদি আমরা বলি, এমনও মা কি কিছুদিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার সন্তান আজও পর্যন্ত পুরা পৃথিবীতে তার নামের ঢঙ্কা বাজতেছে, তার প্রচার প্রসারণ তিনি আর কেউ নয়, তিনার নাম হচ্ছে আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া। তাহলে যিনি পুরা পৃথিবীতে আজকে ইসলামের খেদমত করে যাচ্ছে, সুন্নতের খেদমত করে যাচ্ছে, অবশ্যই ওনার পিছনে ওনার মায়ের অবদান আছে, ওনার মায়ের পরিশ্রম আছে। ওনার মা ওনাকে কিভাবে শিক্ষা দিয়েছেন, ওনাকে কিভাবে তালিম দিয়েছেন, ওনাকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছেন আমাদেরকে জানার দরকার আছে কিনা? কার কার জানার দরকার আছে? আসুন আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়ার সম্মানিত আম্মাজান সম্পর্কে আমরা জানি। ওনার আম্মাজান একজন নেককার এবং ফরেজগার মহিলা ছিলেন। আমরা যত আউলিয়ে কেরামের ঘটনা শুনি, যখন তাদের মা বাবা সম্পর্কে যখন জানতে পারি, তখন সেখানে একটি শব্দ লেখা থাকে, ওই আল্লাহর ওলির মা নেককার এবং ফরেজগার ছিলেন। যেভাবে লেখা সেভাবে ঠিক, আমির আহলে সুন্নাতের আম্মাজানের ব্যাপারে লেখা তিনি একজন নেককার ফরহেজগার মহিলা ছিলেন, যিনি স্বামীর মৃত্যুর পরও কঠিন সামাজিক সমস্যাবলীর মাঝেও নিজের সন্তানদেরকে ইসলামের গণ্ডিতেই প্রশিক্ষিত করেন, যার আপনার স্বয়ং প্রমাণ হচ্ছে আমির আহলে সুন্নাতের সত্তা। যিনি একবার বললেন, আলহামদুলিল্লাহ সম্মানিত আম্মাজান, প্রথম থেকেই ফরজ ওয়াজিবের উপর আমল করার এবং করানোর প্রতি তিনি খুবই আগ্রহী ছিলেন। উনি আমার আম্মা আমির আহলে সুন্নাত, তিনি বলে আলহামদুলিল্লাহ আমার আম্মাজান তিনি ফরজ ওয়াজিবের প্রতি খুবই সজাগ থাকতেন এবং এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের ব্যাপারে তিনি খুবই খেয়াল রাখতেন। তাই তো ছোট্টবেলা থেকে আমাদের ভাই বোনদের নামাজের আদেশ দেওয়ার পাশাপাশি কঠোরতার সহিত আমল করার জন্য বলতেন। শুধু নামাজের কথা বলতেন না, তিনি বলেন আমাদের ভাই বোন যারা ছিল তাদেরকে এই নামাজের ব্যাপারে আমার আম্মা তিনি কঠোরতা অবলম্বন করেও তিনি নামাজের তাগিদ দিতেন, বিশেষ করে ফজরের নামাজে আমাদেরকে অবশ্যই উঠাতেন। দেখেন কেমন মা! এখন আমরা যদি বলি মা তো নিজেই উঠে না, তো সন্তানকে কিভাবে জাগাবে? কিন্তু আমির আহলে সুন্নাত তিনি বলেন আমার মা তিনি অবশ্যই আমাদেরকে তিনি ফজরের নামাজের জন্য তিনি আমাদেরকে জাগ্রত করতেন। তিনি বলেন আল্লাহু আকবার, তিনি বলেন সম্মানিত আম্মা জানের এরূপ আদেশ ও প্রশিক্ষণের কারণে আমার মনে পড়ে না ছোটবেলায় কখনো আমার ফজরের নামাজ কাজা হয়েছে। আমির আহলে সুন্নাত বলেন আমার আম্মা জানের এই প্রশিক্ষণের কারণে তিনি বলেন আমার মনে হচ্ছে না আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত তিনি বলেন আমি কখনো আমার ফজরের নামাজ কাজা হয়েছে আমার স্মরণ হচ্ছে না। দেখেন আসুন আমরা ওনার আম্মাজানের ব্যাপারে, ওনার বিশেষ করে ওনার মৃত্যুর পরে, ওনার মৃত্যুর পরের কিছু ওনার ঘটনা আমরা শ্রবণ করি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাত আলিয়া বলেন, সম্মানিত আম্মাজান, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত জুমার রাতে মিঠাদার বাবুল মদিনা করাচি এলাকায় ইন্তেকাল করেন। মৃত্যুর সময় আমাকে খুবই স্মরণ করেছেন, যেহেতু উনি পাশে ছিলেন না হতবা এই জন্য বললেন, মৃত্যুর সময় আমাকে খুবই স্মরণ করলেন। সহধর্মিনী অর্থাৎ আমির আহলে সুন্নাতের বাচ্চার আম্মা বলতে লাগলেন, সহধর্মিনী জানালো আলহামদুলিল্লাহ কালিমায়ে তৈয়বা ও ইস্তিগফার পড়ার পর ওনার মুখ বন্ধ হয়েছে, অর্থাৎ উনি ইন্তেকাল করেছেন। স্পষ্টভাবে কালিমায়ে তৈয়বা পাঠ করে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের আম্মা জান উনি ইন্তেকাল করলেন। বিশেষ করে গোসল দেওয়ার পর চেহারা খুবই আলোকিত হয়ে গেল, মাটির যে অংশে ওনার রুহ কবজ হয়েছে সেখানে অনেকদিন পর্যন্ত সুগন্ধ ছিল, যেই জায়গাতে যে মাটির অংশে উনি ইন্তেকাল করেছেন সেই জায়গাতে অনেকদিন পর্যন্ত কি ছিল আপনার সুগন্ধিময় ছিল। বিশেষ করে রাতে যে অংশে তার ইন্তেকাল হয়েছে বিভিন্ন ধরনের সুগন্ধ আসত, যেই জায়গাতে যেই জায়গা তিন থেকে আলো হয়েছে সুগন্ধাস্ত। তৃতীয় দিবসে সকালে কিছু গোলাপ ফুল, আমির আহলে সুন্নাত বলেন আমি গোলাপ ফুল এনেছিলাম যা সন্ধ্যা পর্যন্ত প্রায় তাজা ছিল, যা আমি নিজের হাতে আম্মাজানের কবরে ছিটিয়েছিলাম। বিশ্বাস করুন, সেগুলো থেকে এমন সুন্দর সুগন্ধ আসলো আমি আশ্চর্য হয়ে গেলাম। কখনো গোলাপ ফুলে আমি কখনো এরূপ সুগন্ধ পাইনি, বরং ঘণ্টাখানেক এই সুগন্ধ আমির আহলে সুন্নাত বলেন আমার হাতের মধ্যে ছিল। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আজকের বয়ানের শুরুতে এলমে দিন, এলমে দিনের গুরুত্ব, এলমে দিনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম, এবং এটাও আমরা জানলাম একজন মা বাবা চাইলে তার তার চেষ্টা তার প্রচেষ্টার মাধ্যমে তার সন্তান হাফেজে কোরআন আলিমে দিন হতে পারে, নেককার হতে পারে, যেটা আমরা দাতা আলী হাসবিরি রহমতুল্লাহে তালা আলীর আম্মার আব্বার ব্যাপারে শুনলাম। বিশেষ করে বর্তমান শতাব্দীর মহান এলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার আম্মা জান সম্পর্কে আমরা জানলাম। আসুন আমরা ওনার আম্মা জান 17ই সফরুল মুজাফফর অর্থাৎ এই সফরের 17 তারিখে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার আম্মা জানের ওরুস অর্থাৎ এই দিন উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এই পয়গাম এলান করা হয়েছে, আমরা আমির আহলে সুন্নাতের আম্মা জানের ইসালে সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ আমরা মাদানী কাফলায় এলমে দিন শিকার জন্য সফর করবো, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী কাফলায় সফর করার তৌফিক দান করুন। আসুন আমরা বয়ানের সর্বশেষ মহান আলিমে দিন, মহান আল্লাহর বলি দাতা আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ব্যক্তির কিছু নসিহত, কিছু মাদানী ফুল তিনি মানুষের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে তিনি কিছু নসিহত করেছেন, ওনার কয়েকটি নসিহত শুনে আমরা ইনশাআল্লাহ এরপরে ইজতিমার যে দুরুশরীফ পাঠ করানো হবে। দাতাগঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মানুষের সকল ইলম জানা আবশ্যক নয়, শুধুমাত্র এতটুকু ইলম অর্জন করা আবশ্যক যতটুকু পবিত্র শরীয়তে আবশ্যক করে দিয়েছেন। নাম্বার দুই, শিক্ষার্থীদের জন্য আবশ্যক বা আমল হওয়ার জন্য ইলম অর্জন করা, শিক্ষার্থী যারা তারা এই নিয়তে এলেম হাসিল করবে যাতে করে সে আমলদার হতে পারে। নাম্বার তিন, আগুনের উপর পা রাখা তো নফস মেনে নিবে কিন্তু এলিমের উপর আমল করা এর চেয়েও কঠিন, মানে এলিমের উপর আমল করা এর চেয়েও কঠিন। কিসের চেয়েও কঠিন? অর্থাৎ একজন মানুষের আপনার আগুনের উপর পা রাখা যত কঠিন এর চেয়ে বড় কঠিন হচ্ছে এলেম হাসিল করার পরে আমল করা। নাম্বার চার, শুধুমাত্র এলিমের প্রতি অল্প তুষ্টির নাম আলিম নয়, আমলের বরকতে এলিম উপকৃত হয়, সুতরাং কখনো এলিমকে আমল থেকে পৃথক করা উচিত হবে না। এলেম হাসিল করে আমি যদি আমল না করে এটাকে আলাদাভাবে আলাদা পাত্রের মধ্যে যাতে আমরা রেখে না দিই। নাম্বার ছয়, যে ব্যক্তি শরীয়ত বিষয়ে সতর্ক নয়, পরহেজগারি ছাড়া শরীয়তের এলিম অর্জন করা, আম্বিয়াদের অনুসরণ না করে নিজেই মুজতাহিদ হয়ে যাওয়া, তবে এরূপ ব্যক্তি অচিরে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আসলে এইসব কিছু অন্তরের উদাসীনতার কারণেই সৃষ্টি হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দাতা গঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে নসিহত মাদানী ফুল আমরা শুনলাম, এর মধ্যে যে বিষয়টা বারবার বলা হয়েছে যে যারা এলিম হাসিল করবে তারা যাতে করে আমলের নিয়তে এলিম হাসিল করে, যারা এলিম হাসিল করবে তারা যাতে করে এটাকে আমল থেকে আলাদা না করে, আর এর সৌন্দর্যতা হচ্ছে আমল। আমরা অবশ্যই এলমে দিন হাসিল করার পাশাপাশি আমরা আমল করব, নেক আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনাতে দাতা গঞ্জে বক্স আলী হাসবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী নিয়ে একটি কিতাব আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখেছেন, যেটার নাম হচ্ছে ফয়জানে দাতা হাসবিরি। নাম কি? ফয়জানে দাতা হাসবিরি। এর মধ্যে আমরা ওনার জীবনী, ওনার বিশেষ যে দিকগুলো, আমরা তো ওনার এলমে দিন সম্পর্কে আমরা জানলাম, এছাড়াও এ মহান আল্লাহর বলি তিনি দীন ইসলামের কিভাবে খেদমত করেছেন, তিনি কিভাবে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেছেন, এ মহান ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানার দরকার। তিনি বিশেষ করে কিতাবের মধ্যে লেখা হয় দাতা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 7 নম্বর আওলাদের মধ্যে, বংশধরের মধ্যে ছিলেন। তাহলে কেমন আল্লাহ তাআলা আমাদেরকে আলে রসুল সাহাবা এবং আহলে বাইতকে মহব্বত করে ইনাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমায় পঠিত 6টি দুরূদ শরীফ এবং 2টি দোয়া আমরা পাঠ করব। বুজুর্গানে দিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাত, বৃহস্পতিবার, দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবে। সে এটাও দেখবে কবরে প্রবেশ করানোর সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের আপন রহমত পূর্ণ হাতে কবরে রাখছে। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল উম্মিয়্যি আল হাবিবি আল আলি আল কদরি আল আযীমি আল জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবা ইকরামগণ আলাইহিমুর রিদওয়ান খুবই আশ্চর্যজনিত হলেন, এই সম্মানিত লোকটিকে। যখন ওই লোকটি চলে গেল তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে যখন আমার উপর দুরূদ পাঠ করে তখন এই দুরূদ পাঠ করে। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউম আল কিয়ামাহ। হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশ আযীমের মালিক ও প্রতিপালক। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এ দোয়া 3 বার পাঠ করে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'ি ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلي وسلم على محمد قربنا عبر الدرود الشريف بارتوشي الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله.
ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا إلهي رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہ مشکل کشا کے واسطے کربلا رد شہید کربلا کے واسطے مولائی کریم یا ارحم الراحمین یا اللہ امرا کتپوئی گناہگار بدکار نافرمان دعوت اسلامیر ای سپتاہک سنت برا اجتماعتے شے مولا تمہار علی شان دربارے گناہر دوٹی ہاتھ اٹھیے دیے چھی مولا امرا گناہگار কিন্তু মাওলা তোমার নাম হচ্ছে গাফফার, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি অনেক বড় দয়াবান। আল্লাহ আজকে গুনাহ করে নাফরমানি করে মাওলা মাওলা গুনাহের দিকে তাকিয়ে মাওলা আল্লাহ আমরা তোমার দরবারে বড় আশা নিয়ে মাগফিরাতের আশায় ক্ষমার আশায় দুটি হাত উঠিয়ে দিয়েছে মাওলা। জানি না কার জীবনের শেষ মুনাজাত, জানি না কার জীবনের শেষ ফরিয়াদ, জানি না কার জীবনের আজকে শেষ রাত। মাওলা মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা অপরাধ করেছি মাওলা, গুনাহ নিয়ে যদি কবরে চলে যাই মাওলা কখনো তোমার আজাব সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা দুর্বল, অন্ধকার কবরের আজাব ভয়াবহ, অন্ধকার কবরের আজাব কঠিন। মাওলাই করিম এ আল্লাহ কবরে যাওয়ার আগেই মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে মাওলা মৃত্যুর সুদা পান করার আগে আমাদেরকে মাফ করে দাও। মাওলা বড় আশা নিয়ে, বড় বড় আশা নিয়ে কুমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে। মাওলা যদি মাফ না করো কার কাছে যাব, কে মাফ করবে, কে দয়া করবে, অপরাধ করে ফেলেছি মাওলা। মাওলা না বুঝে শয়তানের ধোকায় মাওলা গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি সবচাইতে বড় দয়াবান, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মাওলা আমাদেরকে তুমি নেককার বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, যেমন বান্দা তুমি পছন্দ করো মাওলা তেমন বানিয়ে দাও। মাওলা জানি না আমরা কতদিন বেঁচে আছি, এ হায়াতের বাজেট কতদিন বাকি আছে মাওলা, যতদিন আছি মাওলা তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে রাখো মাওলা। তোমার গুণ কীর্তন করতে করতে, তোমার হাবিবের ইত্তেবা করতে করতে আল্লাহ যত করে আমাদের মৃত্যু হয় মাওলা। মাওলা কত মানুষ বেনামাজি হয়ে মারা যাচ্ছে, গুনাহগার হয়ে মারা যাচ্ছে, বেইমান হয়ে মারা যাচ্ছে। মাওলা আমরা তোমার কাছে মাওলা পরিহাত করি, মাওলা তুমি আমাদেরকে বেইমান বানিয়ে, গুনাহগার বানিয়ে, নাফরমান হয়ে আল্লাহ আমাদেরকে কবরে পাঠিও না মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে নামাজ আদায় করার, মা বাবার খেদমত করার, কোরআন তেলাওয়াত করার, দুরুদ পাঠ করার, তোমার নবীর সুন্নতের আমিলদার বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে দিন হাসিল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা তালেবে ইলম মাদ্রাসার মধ্যে শিক্ষারত, আল্লাহ তাদেরকে বাআমল আলেমে দিন বানিয়ে দাও মাওলা। আল্লাহ তোমার ইলমের নূর, নূরের প্রশান্তি আল্লাহ তুমি আমাদের দিলের মধ্যে দিয়ে দাও মাওলা। আল্লাহ আমরা যাতে করে ইলমে দিন হাসিল করতে পারি, মাদানী কাফলায় সফর করতে পারি, ইলমে দিন শিখার জন্য দাওয়াত ইসলামের মাদানী মহলে ইস্তেকামতের সাথে আল্লাহ থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে যারা দাওয়াত ইসলামের ইজতেমার মধ্যে এসেছে মাওলা, আল্লাহ কে কোন উদ্দেশ্য নিয়ে এসেছে, কি উদ্দেশ্যে মাওলা তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে মাওলা তুমি জানো। আল্লাহ প্রত্যেক অসহায়ের মনের ফরিয়াদগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, পেরেশানি দূর করে দাও, মামলা মোকদ্দমা থেকে খালাসে দিয়ে দাও, রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, কর্জ থাকলে দূর করে দাও, আল্লাহ হালাল রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও মাওলা। আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে আল্লাহ আসার মতো, বসার মতো, আল্লাহ ইজতেমায়ে পাক এসে মাওলা তোমার দরবারে ফরিয়াদ করার মতো আল্লাহ তুমি আমাদেরকে ব্যবস্থা করে দাও মাওলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.